الحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. الف لام ميم. আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
খোদা প্রেমের উৎসব।
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান আল্লাহর প্রেমে সর্বোচ্চ ত্যাগের উৎসব ঈদুল আজহা শীর্ষক বিশেষ অনুষ্ঠান থেকে আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ
আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও ঈদ মোবারক। ঈদের এই বিশেষ আয়োজনে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাওয়ার আশা করছি।
কুরবানির ঈদ সম্পর্কে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বকরিদ শীর্ষক কবিতায় লিখেছেন,
শহীদানদের ঈদ এল বকরিদ, অন্তরে চির নৌজোয়ান যে তারই তরে এই ঈদ, আল্লাহর রাহে দিতে পারে যারা আপনারে কোরবান, নির্লোভ নিরহংকার যারা যাহারা নিরভিমান, দানব দৈত্যে কতল করিতে আসে তলোয়ার লয়ে, ফিরদৌস হতে এসেছে যাহারা ধরায় মানুষ হয়ে, অসুন্দর অত্যাচারীরে বিনাশ করিতে যারা জন্ম লয়েছে চির নির্ভীক যৌবন মাতোয়ারা, তাহাদেরই শুধু আছে অধিকার ঈদগাহে ময়দানে, তাহারাই শুধু বকরিদ করে জান মাল কুরবানে, বিভূতি মাজেজা যাহা পায় সব প্রভু আল্লাহর রাহে, কুরবানি দিয়ে নির্জাতিতেরে মুক্ত করিতে চাহে, এরাই মানব জাতির খাদেম ইহারাই খাকসার, এরাই লোভীর সাম্রাজ্যের করে দেয় মিসমার, ইহারাই ফেরদৌস আল্লাহর প্রেম ঘন অধিবাসী, তসবি ও তলোয়ার লয়ে আসি অসুরে যায় বিনাশী, এরাই শহীদ প্রাণ লয়ে এরা খেলে ছিনিমিনি খেলা, ভীরুর বাজারে এরা আনে নীতি নব নৌ রোজ মেলা, প্রাণ রঙ্গিলা করে ইহারাই ভীতি ম্লান আত্মায়, আপনার প্রাণ প্রদীপ নিভায়ে সবার প্রাণ জাগায়।
একই কবিতায় কবি নজরুল আরো লিখেছেন,
এরা আল্লাহর সৈনিক, এরা জবিহুল্লার সাথী, এদেরই আত্মত্যাগ যুগে যুগে জ্বালায় আশার বাতি, ইহারা সর্বত্যাগী বৈরাগী প্রভু আল্লাহর রাহে, ভয় করে না কো কোনো দুনিয়ার কোনো সে শাহান শাহে, এরাই কাবার হজের যাত্রী এদেরই দস্ত চুমি, কৌসর আনে নিঙাড়িয়া রণক্ষেত্রের মরুভূমি, জবিহুল্লার দোস্ত ইহারা এদেরই চরণাঘাতে আব জমজম প্রবাহিত হয় হৃদয়ের মক্কাতে, বকরিদি চাঁদ করে ফরিয়াদ দাও দাও কোরবানি, আল্লাহরে পাওয়া যায় না করিয়া তাহার নাফরমানি,
আবারও ফিরে এলো পবিত্র ঈদুল আজহা, মহান আল্লাহর রহমতের পূর্ণতার প্রতীক হয়ে এবং সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। আরবিতে ঈদুল আজহা শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগের উৎসব। ঈদুল আজহা আল্লাহর প্রেমের পথে সর্বোচ্চ ত্যাগের আনন্দের প্রতীক। কুরবানি হতে হবে আন্তরিক। যারা হজ ব্রত পালন করেন তাদের হজ ও পশু কুরবানি কবুল হওয়া নির্ভর করছে খোদা প্রেমের গভীরতা ও আন্তরিকতার মাত্রার উপর। মহান আল্লাহ ছাড়া অন্য সব কিছুর আকর্ষণ ত্যাগ করতে পারা এবং লোভ লালসা সহ সব ধরনের পশু প্রবৃত্তিকে কুরবানি করতে পারার মধ্যেই রয়েছে হজ ও পশু কোরবানির সার্থকতা। ঈদের দিন জামাতে নামাজ পড়ার আগেই আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এমন এক মহীয়তি উৎসব ও অজস্র নিয়ামত দান করার জন্য। ঈদের দিন সহ অন্তত তিন দিন পাঁচ ওয়াক্ত নামাজের পর এ উপলক্ষে বিশেষ কৃতজ্ঞতা জানানোর রীতি রয়েছে।
ত্যাগের কুরবানির মহিমায় ভাস্বর পবিত্র কুরবানির ঈদ। এদিনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাঁর প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার খোদাই নির্দেশ সংক্রান্ত মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি স্বপ্নে তাঁর সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করার নির্দেশ পেয়ে প্রিয় পুত্র হযরত ইসমাইলকে কুরবানি করার সিদ্ধান্ত নেন। পুত্র ইসমাইলকেও তাঁর স্বপ্নের কথা বলেন, যেমন পিতা তেমন পুত্র। নিজের কোরবানির কথা শুনেও ঘাবড়ালেন না তিনি। ইসমাইল বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন।
আল্লাহর প্রতি হযরত ইব্রাহিমের এমন একনিষ্ঠ প্রেম শয়তানের সহ্য হল না। সে এই পরীক্ষাকে ব্যর্থ করতে একবার যায় বাবার কাছে, আরেকবার ছেলের কাছে। মায়ের কাছে গিয়েও প্রয়োজনা দিচ্ছিল ইবলিস, কিন্তু কোনো কাজই হল না। সবার কাছ থেকে বিমুখ হল অভিশপ্ত শয়তান। শয়তান চলে যাওয়ার পর সংবেদনশীল মুহূর্তটি ঘনিয়ে এল। দয়ালু পিতা তাঁর প্রিয় পুত্রকে জমিনে শুইয়ে দিলেন, ধারালো ছুরি চালালেন পুত্রের গলায়, কিন্তু কোনো কাজ হল না। বিস্ময়ে হতবাক হয়ে গেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ঐশী আওয়াজ এল, হে ইব্রাহিম, তুমি তোমার দায়িত্ব পালন করেছ। আল্লাহ ইসমাইলকে কোরবানি করার আদেশ রহিত করেছেন। এরপর আল্লাহ একটি দম্বা পাঠালেন ইসমাইলের পরিবর্তে কোরবানি করতে। হযরত ইব্রাহিম তাই করলেন।
মানুষের কাছে কিছু দেখাবার নেই, কুরবানি দিতে হয় আল্লাহর জন্যে। মানুষের কাছে কিছু দেখাবার নেই, কুরবানি দিতে হয় আল্লাহর জন্যে। ইব্রাহিম রেখে গেছে উপমাই তার, অনেকের সেদিকে কোনো মন নেই। ইব্রাহিম রেখে গেছে উপমাই তার, অনেকের সেদিকে কোনো মন নেই। মানুষের কাছে কিছু দেখাবার নেই,
আমাদের কুরবানি থাকে আমাদের,
আমাদের কুরবানি থাকে আমাদের,
তাতে কোনো ভাগ নেই আল্লাহদের।
আমাদের কুরবানি থাকে আমাদের, তাতে কোনো ভাগ নেই আল্লাহদের।
তিনি চান তাকওয়ার ঝড় ঝরে বীজ,
তিনি চান তাকওয়ার ঝড় ঝরে বীজ,
মনোযোগে পুরোটাই জান্নাতি পণ্যে।
কুরবানি দিতে হয় মুক্তির জন্যে, অনেকের সেদিকে কোনো মন নেই, অনেকের সেদিকে কোনো মন নেই। মানুষের কাছে কিছু দেখাবার নেই, মন থেকে ধুই মুছে পশুর স্বভাব, কুরবানি দিতে হয় অহমিকা ভাব, অহমিকা ভাব মন থেকে ধুই মুছে পশুর স্বভাব কুরবানি দিতে হয় অহমিকা ভাব দিতে হয় দূরে ঠের জড়বাদী ধ্যান দিতে হয় দূরে ঠের জড়বাদী ধ্যান আমাদের বুকে সে আলোর অভাব আমাদের বুকে সে আলোর অভাব
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তাঁর ছেলে ইসমাইল আলাইহিসসালামের আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বছর হাজিরা আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রমাণস্বরূপ পশু কোরবানি করেন। এছাড়া সামর্থ্যবান মুসলমানরাও এদিন কোরবানি দিয়ে থাকেন। সারা বছর গোশত কেনার সামর্থ্য না রাখলেও দরিদ্র ও নিঃস্ব মুসলমানরা বিত্তবান মুসলমানের কোরবানির ওসিলায় কোরবানির গোশত খাওয়ার সুযোগ পান। এখানে আমরা স্মরণ করতে পারি ইসলাম ধর্মের নীতিমালাকে জাগিয়ে তোলার জন্য হযরত ইমাম হুসাইনের অনন্য আত্মত্যাগের কথা। তিনি কেবল নিজের জীবনকেই বিসর্জন দেননি ইসলামের জন্য, নিজের পরিবারের প্রায় সব সদস্য এমনকি এক বছরের বা ছয় মাসের শিশু সন্তানকেও আল্লাহর রাহে কুরবানি করেছেন। তার এই আত্মত্যাগ হযরত ইব্রাহিমের আত্মত্যাগকেও ছাড়িয়ে গেছে। ইমাম হুসাইন আলাইহিসসালাম এটাই শিখিয়ে গেছেন যে ইসলামকে রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন, পরিবার ও স্ত্রী কন্যাদের জীবন বিলিয়ে দিতে হবে, এমনকি তাদের লাঞ্ছিত হওয়ার ভয়কেও ইসলামের চেয়ে বিন্দু মাত্র প্রাধান্য দেয়া যাবে না।
ইসলামের পথে তথা মহান আল্লাহর সন্তুষ্টির পথে জুলুমের মোকাবেলায় ইমাম হুসাইন আল ইসলামের আত্মত্যাগের ভাষ্যর কারবালার মহাবিপ্লব এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্যদের আত্মত্যাগের পর আমরা আধুনিক যুগে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির প্রযোজ্জ্বল দৃষ্টান্ত দেখেছি ইরানের ইসলামী বিপ্লবে। ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের জুলুম বিরোধী আপোষহীন নীতিতে ও তারই সুবাদে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়া শাহাদতের সাংস্কৃতিক পুনরুজ্জীবন এবং এর ক্রমবিকাশে এ আত্মত্যাগ ও শহীদী চেতনার বলেই পরাশক্তিগুলোর রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের ইসলামী বিপ্লব ও তার সহযোগী অনুগামী শক্তিগুলো অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন এবং মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরায়েল সহ শয়তানি শক্তিগুলোর বিরুদ্ধে জোরালো সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আপোষহীন এই সংগ্রামে লিপ্ত ইসলামী ইরান ও তার সহযোগী শক্তিগুলোকে এজন্য ব্যাপক মূল্য দিতে হয়েছে। দীর্ঘকাল ধরে এবং এখনও ফিলিস্তিনের হামাস, বিপ্লবী ইয়েমেনি জাতি ও লেবাননের হিজবুল্লাহ সহ এই শক্তিগুলো কুরবানি দিয়ে যাচ্ছে।
পবিত্র কোরআন ইসলাম ও মহানবীর প্রতি অবমাননাকর বই স্যাটানিক ভার্সেস বা শয়তানি পদাবলী নামক বই লেখার দায়ে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে মোরতাদ বা ধর্মত্যাগী সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া দিয়েছিলেন। বলা হয় কোনো কোনো মহল ও বিশিষ্ট ব্যক্তি এমন কঠোর ফতোয়া না দিতে ইমাম খোমেনিকে অনুরোধ করেছিলেন। তারা বলেছিলেন এমন ফতোয়া দেওয়ার কারণে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সালমান রুশদির পক্ষ নিয়ে ব্রিটেন সহ গোটা পাশ্চাত্য ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে পারে, এমনকি যুদ্ধও শুরু করতে পারে ইরানের সঙ্গে। কিন্তু ইমাম খোমেনি বেশ দৃঢ়তার সঙ্গে কোরবানির চেতনায় প্রদীপ্ত যুক্তি দেখিয়ে বলেন যে ইসলামকে কোরবানি করে ইরানকে টিকিয়ে রাখা আমাদের লক্ষ্য নয়, বরং আমাদের লক্ষ্য হল ইসলামকে রক্ষার জন্য দরকার হলে ইরানকেও কোরবানি করতে হবে। যখন ইসলামের উপর আক্রমণ করা হচ্ছে তখন আমি কি করে নীরব বা নিষ্ক্রিয় থাকতে পারি? ইসলামকে রক্ষার জন্য যদি ইমাম হুসাইনের মতো বড় ইমাম ও মহাপুরুষ নিজের জীবন এবং পরিবার সহ সব কিছু কোরবানি করতে পারেন, তাহলে আমরা তাঁরই আদর্শের অনুসারী হওয়ার দাবিদার হয়ে কেন কোরবানি বা ত্যাগের জন্য প্রস্তুত থাকব না?
কুরবানি কুরবানি
কুরবানি এলো রে কুরবানি কুরবানি কুরবানি
কুরবানি
কুরবানি কুরবানি এলো রে কুরবানি কুরবানি কুরবানি
দুনিয়া জুড়ে এলো আবার খুশির হাওয়া ত্যাগের মহিমা নিয়ে এলো ঈদুল আজহা
দুনিয়া জুড়ে এলো আবার খুশির হাওয়া ত্যাগের মহিমা নিয়ে এলো ঈদুল আজহা
আনন্দে মন যেন ছুঁয়ে যায় আকাশ আগামীর পথে আসে সুখের বাতাস
আনন্দে মন যেন ছুঁয়ে যায় আকাশ আগামীর পথে আসে সুখের বাতাস
বিলিয়ে দেব কুরবানির প্রাণী
ধুয়ে মুছে সাফ হবে সকল গ্লানি
কুরবানি গেল রে কুরবানি কুরবানি গেল রে কুরবানি
আজ ধনী গরিব সবাই সমান বাদশা ফকির বাদ ঝেড়ে ফেলো আজ মান অভিমান কুরবানির ইরশাদ
বিলিয়ে দেব কুরবানির প্রাণী
ধুয়ে মুছে সাফ হবে সকল গানি
কুরবানি গেল রে কুরবানি কুরবানি গেল রে কুরবানি
এই কুরবানি কুরবান সহজ কিছুই তো
নয় এই কুরবানি কুরবান সহজ কিছুই তো নয়
সূচনা যার খুলিলুল্লার আল্লাহর আদেশে হয়
সূচনা যার খুলিলুল্লার আল্লাহর আদেশে হয় সূচনা যার
গত বছরের মতো এবছরও করোনা ভাইরাসের কারণে পবিত্র হজ খুবই ঘরোয়া পরিসরে পালন করা হচ্ছে করোনা একটি বাহ্যিক ভাইরাস কিন্তু মুসলমানদেরকে প্রকৃত ঈদের তথা বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠার আনন্দ পেতে হলে তাদেরকে সাংস্কৃতিক ও মানসিক নানা ভাইরাস থেকে মুক্ত হতে হবে এইসব ভাইরাসের মধ্যে রয়েছে মুসলিম শাসকদের পরাধীনতা পাশ্চাত্য প্রেম তথা পাশ্চাত্য পূজা ও ইসরায়েলের সেবা দাসত্বে লিপ্ত কোনো কোনো আরব ও অনারব মুসলিম শাসকের আত্মঘাতী নীতি দায়েশীয় তাকফিরি ধর্মান্ধতা সহ ইসলামের নামে নানা ধরনের ধর্মান্ধতা উগ্রতা অনৈক্য ও কুসংস্কার দুর্নীতি ভোগবাদ এবং ত্যাগ ও কোরবানির সংস্কৃতি বর্জনের ভাইরাস
আজ মুসলমানদের জন্য দরকার কাসেম সুলাইমানি ও আবু মাহদি আল মোহান্দিসের মতো ত্যাগী ও নিজেকে হাসি মুখে ইসলামের জন্য কুরবানি দিতে প্রস্তুত আপোষহীন বীর মুসলমানদের পবিত্র ঈদগুলো তখনই পুরোপুরি সার্থক বা আসল ঈদ হবে যখন তারা ইমানের জোরে ভেতর থেকে এতটাই শক্তিশালী হবে যে একদিকে তারা সব ধরনের পাপের প্রলোভনকে নাকচ করতে পারবে এবং অন্যদিকে সাম্রাজ্যবাদী ও তাগুতী শক্তির হুমকিকে উপেক্ষা করে মুক্ত করতে পারবে সবগুলো মজলুম জাতিকে আজ ফিলিস্তিন কাশ্মীর ইয়েমেন মিয়ানমার এবং অন্যান্য অঞ্চলের মজলুম ও বঞ্চিত জনগণের কাছে ঈদুল আজহার দিনে এটাই সবচেয়ে বড় প্রত্যাশা ইমাম মাহদি আলাইহিসালামের প্রত্যাশিত আবির্ভাব ও তাঁর নেতৃত্বে বিশ্বব্যাপী ইসলাম আর ন্যায় বিচার প্রতিষ্ঠার পটভূমি গড়ে তোলার জন্য ঈদুল আজহার পবিত্র চেতনা ও আদর্শ বাস্তবায়ন জরুরি মোট কথা আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনাই কোরবানির ঈদের মূল শিক্ষা
তো শ্রোতা ভাই বোনেরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক
এতক্ষণ যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ
صلي على النور الذي أحيا
আনন্দ ধারা। ঈদ মোবারক, ঈদ মোবারক। শ্রোতাবন্ধুরা, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ঈদের বিশেষ আয়োজন আনন্দধারা।
আমাদের মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার নবতীর জীবনে আল্লাহর পক্ষ থেকে ব্যাপক পরীক্ষার মুখে পড়েছিলেন। প্রথম পরীক্ষা ছিল অগ্নি পরীক্ষা। নমরুদ বলেছিল, ইব্রাহিম তুমি ইমান ত্যাগ করো, নইলে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব তোমাকে। ইব্রাহিম বললেন, জীবন ত্যাগ করা যাবে কিন্তু ইমান ছাড়া যাবে না।
আল্লাহু আকবার,
আল্লাহু আকবার।
অগ্নিকুণ্ডে ফেলে দেয়া হলো ইব্রাহিম আলাইহিসসালামকে, কিন্তু আল্লাহর নির্দেশে আগুন তার কার্যকারিতা হারালো। আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। অগ্নিকুণ্ড সবুজ বাগিচায় পরিণত হয়ে গেল। পরীক্ষায় পাশ করলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম।
আর কি পরীক্ষায় পড়েছিলেন তিনি?
জি বলছি, ওই পরীক্ষার পরপরই ইব্রাহিম আলাইহিসসালাম বাবা মার ভিটে মাটি ছেড়ে চলে গেলেন সিরিয়ার দিকে। তার স্ত্রী ছিলেন সারা। সারাকে সঙ্গে নিয়ে পরবাসে চলে যাবার বিষয়টিও আরেকটি পরীক্ষা। তিনি ছিলেন নিঃসন্তান, তাই সারার পরামর্শে তিনি তার দাসী হাজিরাকে মুক্ত করে দিয়ে বিয়ে করেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে একটি নেককার সন্তান দান করো। আল্লাহ দোয়া কবুল করলেন এবং প্রায় 86 বৎসরের বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ এই হাজেরার গর্ভেই একটি ধৈর্যশীল শিশু সন্তানের সুসংবাদ দিলেন। এই সন্তানের নামই হল ইসমাইল।
এটা তো খুবই আনন্দের কথা, তো পরীক্ষার কি হলো এখানে?
আরে ভাই, বলছি তো, বৃদ্ধ বয়সে সন্তান হলে সেই সন্তানের মায়া বাবা মার কাছে কেমন হয়?
অনেক অনেক বেশি হয়।
নারী ছেড়া ধন বলে কথা?
ঠিক তাই, কিন্তু সন্তান দেওয়ার পরপরই আল্লাহর নির্দেশ হল বিচ্ছেদের। ওই নবজাতক আর তার মাকে নিয়ে রেখে আসতে হবে। কোথায় তাও জানেন না তিনি, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম একটি বারও জানতে চাননি এত বৎসর পর একটা সন্তান দিলে তুমি তাকে আবার কোথায় কেন রেখে আসতে বলছ। বলেননি, শুধু নির্দেশ পালন করে গেছেন হযরত ইব্রাহিম।
যে স্ত্রী এত বছর পর একটিমাত্র সন্তান দিল, সেই স্ত্রীর প্রতি তো ইব্রাহিম আলাইহিসসালামের স্নেহ মমতা ভালোবাসা বেড়ে যাবার কথা।
বেড়ে তো গিয়েছিলই, এমনকি ওই ভালোবাসা দেখে ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী সারা পর্যন্ত কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়েছিল।
আর সে সময়ই আল্লাহ নির্দেশ দিলেন হাজেরা এবং ইসমাইলকে সিরিয়া থেকে নিয়ে যেতে। কি আশ্চর্য পরীক্ষা!
তার চেয়েও আশ্চর্য হল ওই যে বললাম হযরত ইব্রাহিম একটি বারও কি কেন এসব জানতে চাননি আল্লাহর কাছে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমার সঙ্গে চলুন, আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবেন, ব্যাস হয়ে গেল। সিরিয়া থেকে পায়ে হেঁটে জিব্রাইলের সঙ্গে রওনা হয়ে বর্তমান মক্কার পাথুরে মরুতে গেলেন।
তারপর
আর কি, জিব্রাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, স্ত্রী আর আওলাদকে এখানে রেখে আপনি চলে যান।
এটাও কি পরীক্ষা?
নিঃসন্দেহে পরীক্ষা। এত বছর পর যে সন্তান পেলেন তার জন্যে ভালোবাসা বেশি নাকি আল্লাহর জন্য বেশি, সেটা পরীক্ষা করলেন আল্লাহ। সুতরাং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলে গেলেন ইব্রাহিম আলাইহিসসালাম।
আচ্ছা, যেখানে রেখে গেলেন স্ত্রী আর সন্তানকে, সেই জায়গাটি কিরকম ছিল?
ভয়াবহ পাথুরে জায়গা, এমন পাথর যেখানে কোনো গাছপালা জন্মে না, সে কারণে কেউ সেখানে বসবাস করে না। জনমানবশূন্য পাথুরে মরুভূমি, বিরান ভূমি যাকে বলে আর।
মুবারক,
আচ্ছা, হাজেরা সালামুল্লাহি আলাইহা কিছু বলেননি?
বলেছিলেন, আপনি এ কোথায় রেখে যাচ্ছেন আমাদের? কি আছে এখানে? না পানি, না খাবার, না মানুষজন।
তখন কি বলেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম?
তিনি পেছনে তাকাননি। তখন হাজেরা সালামুল্লাহি আলাইহা চিৎকার করে বলেছিলেন, আমাদেরকে কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন এখানে? হাজেরা ইব্রাহিম আলাইহিসসালামের উপর ঈমান এনেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যে নবী এটা জানতেন তিনি, তাই এভাবে প্রশ্ন করেছিলেন।
কি জবাব দিলেন তিনি?
তিনি বলেছিলেন, আল্লাহর সিদ্ধান্তের উপরে রেখে যাচ্ছি হাজেরা তোমাদেরকে।
কি প্রতিক্রিয়া দেখালেন তখন হাজেরা সালামুল্লাহি আলাইহা?
হাজেরা সালামুল্লাহি আলাইহা বলেছিলেন, আল্লাহর সিদ্ধান্তের উপর রেখে গেলে আল্লাহ আমাদের অবশ্যই রক্ষা করবেন।
আচ্ছা, ইব্রাহিম আলাইহিসসালামের কি একটুও খারাপ লাগেনি? উনিও তো মানুষ ছিলেন, তাই না? কিভাবে এত পাষাণ হতে পারলেন?
আসলে পাষাণ নয়, ইব্রাহিম আলাইহিসসালাম একবার পেছনেও ফিরে তাকাননি। এর কারণ হল, পাচ্ছে পিতৃস্নেহ উতলে না উঠে আবার, এবং পরিণামে আল্লাহর আদেশ পালনে কোনো প্রকার বিচ্যুতি ঘটে না যায়।
আচ্ছা, তারপর কি হল?
কি আর হবে, ইসমাইল আলাইহিসসালাম ধীরে ধীরে বেড়ে উঠলেন। বাবার হাত ধরে হাঁটার মতো বয়স হল যখন, তখন আরেক পরীক্ষার সম্মুখীন হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। আনন্দের ব্যাপার হল, এই পরীক্ষাতেও তিনি অভাবনীয় রকমে উত্তীর্ণ হলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই আনন্দে আমরা কি গান শুনতে পারি না?
হ্যাঁ, কেন নয়, অবশ্যই।
প্রাণে প্রাণে দুলছে খুশির নদী প্লাবনে, আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে দুলছে খুশির নদী প্লাবনে, ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে।
তো সোহেল ভাই, গান শোনার আগে আপনি ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষায় উত্তীর্ণ হবার কথা বলছিলেন মনে হয়।
সেই যে মরুভূমিতে রেখে সামান্য পানি আর কিছু খেজুর দিয়ে চলে গেলেন, তার বেশ কবৎসর পরে সে বললেন অন্যরকম কথা।
কি সে কথা?
বললেন, ইয়া বুনাইয়া, মানে হে প্রিয় সন্তান, আদর করে ডাকলেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি।
আশ্চর্য, এত বছর পর এসে কোথায় ছেলেকে আদর করবেন, বেড়াতে নিয়ে যাবেন, তা না এসেছেন জবাই করতে। কি করে পারলেন ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে কথা বলতে, সোহাগ করার পরিবর্তে এই প্রস্তাব?
এটাই তো পরীক্ষা। তবে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের সঙ্গে বিষয়টা নিয়ে পরামর্শ করেছেন, অভিমত জানতে চেয়েছেন।
ইসমাইল আলাইহিসসালামও তো নবী, এবং এখন তিনি একটু আধটু বুঝতেও শিখেছেন, তাই তারও তো একটা ব্যক্তিত্ব বোধ রয়েছে। সুতরাং তিনি নবী সুলভ একেবারে হৃদয় গলানো জবাব দিলেন।
কি বলেছিলেন তিনি?
তিনি বলেছিলেন, হে আমার শ্রদ্ধেয় পিতা, আল্লাহ তাআলা যেভাবে যা করার নির্দেশ দিয়েছেন, আপনি তাই আমার উপর কার্যকর করুন।
একটা প্রশ্নও তো করেননি।
না, কোনো প্রশ্ন করেননি তিনি, বরং তিনি বলেছেন, হে আব্বাজান, আপনাকে যা হুকুম দেয়া হচ্ছে তা করে ফেলুন, ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্তই পাবেন।
কি অবাক কাণ্ড, তাই না? স্বপ্নে দেখা ঘটনা কার্যকর করার ব্যাপারেও ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম কতটা দৃঢ় সংকল্পবদ্ধ ও আন্তরিক ছিলেন। ওই যে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিয়েছিলেন, ফাবাশার নাহু বিগোলামিন হালিম, এটাই হল সেই ধৈর্যশীলতার প্রমাণ।
জি জি, তারপর কি হল?
ইব্রাহিম আলাইহিসসালাম পরপর তিন রাত একই স্বপ্ন দেখার পর সেটা কার্যকর করতে সন্তানকে নিয়ে রওনা হলেন মিনার দিকে। মিনার কাছে যেতেই শয়তান ইসমাইলের কানে কানে বলল, তোমাকে কিন্তু জবাই করতে নিয়ে যাচ্ছে। তিনি বাবাকে বলে দিলেন। বাবা ইব্রাহিম সঙ্গে সঙ্গে বললেন, শয়তান শয়তান, পাথর মারো ওকে। নিজেও মারলেন, ছেলেকেও মারতে বললেন।
ও, হাজিগণ তাহলে এজন্যেই জামারাতে পাথর নিক্ষেপ করে, তাই না?
এই তো ঠিক ধরেছেন আপনি, এত গুরুত্বপূর্ণ এই পাথর মারা যে হজ কার্যক্রমে এই পাথর মারার জন্য হাজিদেরকে 3 দিন মিনায় থাকতে হয়। এ থেকেই এর গুরুত্ব বোঝা যায়। 3 দিন পাথর নিক্ষেপ করতে হয়, পাথর নিয়ে ফেলে আসলে হবে না, টার্গেট নির্ধারণ করে ছুড়ে মারতে হবে।
আচ্ছা, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের কথা বলেন।
জি, শয়তানকে বিতাড়িত করে বাবা ছেলে গিয়ে পৌঁছালো মিনায়। ছেলের প্রতি বাবার তো মায়া আছে, ছেলেও সেটা বোঝে, আর ছেলে জবাই হতে যাচ্ছে সেদিকে তার খেয়াল নেই। সে বরং বাবাকে বলছে, বাবা, জবাই করার সময় আমার চেহারা দেখলে তোমার মায়া হতে পারে, তাহলে আল্লাহর নির্দেশ পালনে বাধার সৃষ্টি হতে পারে, সুতরাং তুমি আমার চেহারা নিচের দিকে দিয়ে জবাই করো।
সুবহানাল্লাহ, কিরকম বাপ, তার কিরকম ছেলে! আল্লাহ, তুমি ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের উপর রহম করো। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো?
ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে উপুড় করে শুয়ে দিলেন।
তারপর জবাই করলেন,
ধারালো ছুরি গলায় চালালেন, কিন্তু গলা কাটল না। ইসমাইল বাবাকে বললেন, বাবা, ছুরিটা পাথরে শান দিয়ে নাও। তিনি তাই করলেন, কিন্তু কোনো কাজ হলো না। ছুরি আল্লাহর নির্দেশ পালন করল আগুনের মতো। আগুন যেমন ইব্রাহিমকে পড়তে পারেনি, ছুরিও তেমনি ইসমাইলের গলা কাটতে পারেনি।
পরে কি হলো?
পরে আর কি আল্লাহর পক্ষ থেকে জানানো হলো,
এবং আমি আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিয়েছ। আমি সৎ কর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চিতভাবেই এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা। একটি বড় কুরবানির বিনিময়ে আমি এই শিশুটিকে ছাড়িয়ে নিলাম।
দেখছেন, আল্লাহ যে দয়ালু সেটার প্রমাণ।
এরপর জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, দুম্বা হাজির করো, বেহেশতি দুম্বা। এটা হলো ফিদিয়া, অর্থাৎ ইব্রাহিমের পুত্রের পরিবর্তে দুম্বাটি জবাই করার জন্য দেওয়া হয়েছে।
আমি ভাবছি অন্য কথা, যদি ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করা হতো তাহলে অবস্থাটা কি হতো?
আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন, জবাই করবেন কেন? এটা তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র। এই যে আমরা এখন কোরবানি দিই, আল্লাহ তো পশুর সাইজ দেখেন না, মূল্য দেখেন না, জবাই দেখেন না, দেখেন শুধু বান্দার অন্তর, বান্দার মনের অবস্থাটা কি সেটাই দেখেন। মূল কোরবানিটা ওখানে মনের ভেতরে।
মূল কথা হলো ইখলাস থাকতে হবে, একনিষ্ঠ ঈমান থাকতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যেই মুমিনের সকল ইবাদত হতে হবে।
আচ্ছা, আল্লাহ যে এত এত পরীক্ষায় ফেললেন ইব্রাহিম আলাইহিসসালামকে, তিনি তো সব পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছেন, তো কি পুরস্কার পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে তিনি?
দেখছেন, নগদ পুরস্কার চায়।
কিন্তু পুরস্কার কিন্তু পেয়েছেন তিনি, আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নেতা বানিয়েছেন, এটাই পুরস্কার।
কিরকম নেতা?
সমগ্র মুসলিম জাতির নেতা, কোরআনে মুসলমান জাতির পিতা বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে পুরস্কার হিসেবে, মুসলিম জাতির পিতা হিসেবে সম্মান ও মর্যাদায় ভূষিত করেছেন। এটাই হলো আল্লাহর সন্তুষ্টি।
তার মানে কোরবানি করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আর আল্লাহ সন্তুষ্ট হলেই তখন আনন্দ।
তাহলে তো গরু কত বড় আর দামি, দুম্বা কয়টা কোরবানি করলো, এসবের কোনোই গুরুত্ব নেই। গুরুত্ব হলো ত্যাগের। ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হবার ঈদ ঈদুল আজহা।
ঠিক বলেছেন, আল্লাহর কাছে গুরুত্ব হলো খাঁটি ইমান আর একনিষ্ঠতার। ঈদুল আজহার দিন সমগ্র মুসলিম জাতি ইব্রাহিমী সুন্নাত পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রাণপণ চেষ্টা করে।
আল্লাহ আমাদের সবাইকে একনিষ্ঠ ইমানের অধিকারী করুন, তাঁর রাস্তায় প্রিয় বস্তু কোরবানি করার তৌফিক দিন।
আমিন
আমিন।
তো শ্রোতা বন্ধুরা, মনে রাখতে হবে যে অকুণ্ঠ ইমান আর ত্যাগের মহিমায় উদ্দীপ্ত হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম তাঁর বৃদ্ধ বয়সের প্রিয়তম পুত্রকে জবাই করতে গলায় ছুরি চালিয়েছিলেন। আপনারাও কুরবানির পশু জবাই করার সময় অন্তরাত্মায় সেই ইমান ও ত্যাগের কথা স্মরণ করবেন, অনুভব করতে চেষ্টা করবেন। মনের ভিতর যদি সেই ইমান ও ত্যাগের সুর অনুরণিত না হয়, আল্লাহর আদেশ নিষেধের কাছে সর্বাবস্থায় অনুগত থাকার মানসিকতা না থাকে, তাহলে কোরবানির উৎসব হবে পিকনিক উৎসব। মনে রাখতে হবে, পবিত্র কোরআনে আল্লাহ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাদের গোশত আল্লাহর কাছে পৌঁছে না, তাদের রক্তও না, কিন্তু তাঁর কাছে পৌঁছে যায় তোমাদের তাকওয়া।
হ্যাঁ, এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
হায় রে তাকওয়া!
রশিদ বাবা দীর্ঘশ্বাস ফেললেন কেন?
হ্যাঁ, তাই তো।
আমার একটা ঘটনার কথা মনে পড়েছে, কিছুটা কৌতুক মতো। নাসির ভাই সেদিন বলছিলেন,
ধারালো ছুরি হাতে নিয়ে নাচাতে নাচাতে এক যুবক মসজিদে ঢুকে বলল, তোমাদের মাঝে মুসলমান কেউ আছে? মসজিদে যে কজন মুসল্লি উপস্থিত ছিল হয়ে আতঙ্কে সবাই বোবা হয়ে গেল। সমগ্র মসজিদে নেমে এলো আশ্চর্য রকম নীরবতা। অবশেষে শ্বেত শুভ্র দাড়িওয়ালা এক বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বলল,
আমি মুসলমান।
ছুরিধারী যুবক বুড়োর দিকে গভীরভাবে তাকাল এবং ছুরি দিয়ে ইশারা করে বলল, আমার সঙ্গে চলুন। বুড়ো ধীর পায়ে মসজিদ থেকে বেরিয়ে জীবন হাতে নিয়ে যুবকের সঙ্গে চলল। কিছু দূর যাবার পর যুবক এক পাল মেষ দেখিয়ে বৃদ্ধকে বলল, এগুলো কোরবানি করে গরিবদের মাঝে বিলিয়ে দেব, এ কাজে আমাকে একটু সাহায্য করতে হবে। বৃদ্ধ এবং যুবক কাজে লেগে গেল। একের পর এক কোরবানি করতে করতে ক্লান্ত হয়ে গেল বৃদ্ধ। যুবককে বলল, আমি তো আর পারছি না, মসজিদে ফিরে যাব, তুমি অন্য কাউকে সাহায্যের জন্য ডাকো। যুবক তরতাজার রক্তময় ছুরিটি নিয়ে মসজিদে গিয়ে আবারও জিজ্ঞেস করল, তোমাদের মাঝে কি আর অন্য কোনো মুসলমান আছে? রক্তাক্ত ছুরি দেখে উপস্থিত মুসল্লিরা ভেবেছে ওই যুবক বৃদ্ধকে খুন করেছে। ভয়ে তারা ইমামের দিকে তাকালো। ইমাম মুসল্লিদের দিকে তাকিয়ে বলল,
কেন আমার দিকে তাকাচ্ছ কেন? ঈসা মাসির কসম, কয় রাকাত নামাজ পড়লেই কেউ কি মুসলমান হয়ে যায়?
এই যদি হয় ইমানের অবস্থা, তাহলে আর কোরবানি করে কি হবে?
আল্লাহ আমাদের মনে যথার্থ তাকওয়া দিন, আমরা যেন সর্বাবস্থায় তার প্রতি একনিষ্ঠভাবে অনুগত থাকি, সেটাই হোক ঈদুল আজহার প্রার্থনা।
শোনো তুমি তুলেছি দুটি হাত, ক্ষমা করো ভুল যত, কবুল করো মোনাজাত। ও গো প্রভু শোনো তুমি তুলেছি দুটি হাত, ক্ষমা করো ভুল যত, কবুল করো
ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন
আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত কয়েকটি আসরে আমরা বলেছি ইসলাম ধর্মে শিশুকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে নারী ও পুরুষ উভয়কে বিয়ের আগেই অনাগত সন্তানের ভালো মন্দ দিক বিবেচনায় নিয়ে জীবনসঙ্গী বাছাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে, সৎ চরিত্রবান ও যোগ্য জীবনসঙ্গী নির্বাচনের কথা বলা হয়েছে, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আরও কিছু দিক নির্দেশনার কথা আমরা বলেছি, যেমন মদ পান করেন এমন নারী ও পুরুষকে বিয়ে না করার পরামর্শ দেওয়া হয়েছে ইসলাম ধর্মে। শিশুর গুরুত্ব তুলে ধরার ধারাবাহিকতায় আজ আমরা জন্মের আগে মাতৃ গর্ভে ভ্রূণের অধিকার এবং ভ্রূণ হত্যা ও গর্ভপাতের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন, এ প্রত্যাশা রইল।
পবিত্র ইসলাম ধর্ম জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যেমন অনাগত সন্তানের ভালো মন্দ দিক বিবেচনায় নেওয়ার কথা বলেছে, ঠিক তেমনি বিয়ের পর গর্ভে আসা সন্তানের পৃথিবীতে নিরাপদ আগমন নিশ্চিত করার কথাও বলেছে। ইসলাম ধর্মে মাতৃগর্ভে থাকা ভ্রূণ অধিকার প্রাপ্ত হয়েছে। পবিত্র কুরআনের সূরা মুমিনিনের 13 ও 14 নম্বর আয়াতে ভ্রূণ সম্পর্কে বলা হয়েছে, অতঃপর আমি তাকে শুক্র বিন্দু রূপে এক নিরাপদ আধারে স্থাপন করি, পরে আমি শুক্র বিন্দুকে জমাট রক্তে পরিণত করি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি এবং মাংসপিণ্ডকে অস্থি পঞ্জরে, অতঃপর অস্থি পঞ্জরকে মাংস দ্বারা ঠেকে দেই, অবশেষে আমি তাকে চরম সৃষ্টিতে পরিণত করি, অতএব আল্লাহ মহান যিনি মহান সৃষ্টিকর্তা। পবিত্র কোরআনে মাতৃগর্ভে ভ্রূণের অস্তিত্ব লাভ থেকে বিকাশ পর্যন্ত 6টি পর্যায়ের কথা বলা হয়েছে। ভ্রূণে প্রাণের অস্তিত্বের বিষয়টি কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ভ্রূণকে পরিপূর্ণ মানুষ হিসেবে গণ্য করে ইসলাম, এ কারণে মাতৃগর্ভে ভ্রূণের যথাযথ পরিপুষ্টির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে ভ্রূণের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুষ্টির প্রয়োজনীয়তাও বাড়ে, তাই গর্ভবতী মায়ের জন্য সুষম খাদ্য ও পুষ্টিকর বাড়তি খাবারের দরকার। ভ্রূণকে তো আর সরাসরি খাবার দেয়া যায় না, তাই মায়ের খাবারের উপরে নির্ভর করে ভ্রূণের পরিপুষ্টির বিষয়টি। এজন্য সুস্থ ও সবল শিশু পেতে হলে গর্ভাবস্থায় মাকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে পুষ্টিকর খাদ্য খেতে দিতে হবে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সন্তানের বাবার দায়িত্ব হল মায়ের খাওয়া পরার উত্তম ব্যবস্থা করা। ইসলাম ধর্মে বলা হয়েছে সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপহার। এই বক্তব্যের মাধ্যমেও শিশুর গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু অনেকেই এই উপহারের মর্যাদা রক্ষা করতে সক্ষম নয়।
দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক বাবা মা ভ্রূণ হত্যা করছে। সন্তান গর্ভে আসার পর নানা অজুহাত তুলে বিভিন্ন উপায়ে ভ্রূণ হত্যা করছেন তারা। অনেকেই অর্থনৈতিক সমস্যার কথা বলে, আবার কেউ কেউ সন্তানকে সঠিকভাবে বড় করতে পারবে না এই অজুহাত দেখিয়ে গর্ভের সন্তানকে মেরে ফেলছেন। আল্লাহ তাআলা সূরা আনআমের 137 নম্বর আয়াতে বলছেন, আর এভাবে অনেক মুশরিকের জন্য তাদের শরিকরা তাদের সন্তানদেরকে হত্যা করা শোভিত করেছে, যাতে তাদেরকে ধ্বংস করতে পারে এবং তাদের নিকট তাদের দিনকে সংশয়পূর্ণ করতে পারে, আর আল্লাহ যদি চাইতেন তারা তা করত না। সুতরাং তারা যে মিথ্যা বানায় তা নিয়ে তুমি তাদেরকে থাকতে দাও। ইসলাম ধর্মসহ কোনো ধর্মেই ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়। মানুষ হত্যা মহাপাপ।
ভ্রূণ হত্যাও মানুষ হত্যার সামিল। গর্ভবতী মায়েরও অধিকার নেই তার গর্ভের ভ্রূণকে নষ্ট করা, কারণ গর্ভে জীবনের অস্তিত্ব আসার পর তা পরিপূর্ণ মানুষ হিসেবে গণ্য হয়।
সূরা মুমতাহিনার ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার নারীদের আনুগত্য গ্রহণ করার ক্ষেত্রে যেসব শর্তারোপের কথা বলেছেন তার মধ্যে একটি হল সন্তানদের হত্যা না করা। এই আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, ঈমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, যারোস সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, কারণ আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু।
পবিত্র ইসলাম ধর্মে শিশু হত্যাকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করা হলেও অনেকেই এই নিষেধাজ্ঞা মানছেন না। অনেকেই এটা উপলব্ধি করতে পারেন না যে গর্ভে থাকা ভ্রূণ একটি পরিপূর্ণ মানুষের অধিকার প্রাপ্ত, ভ্রূণের ক্ষতি করার অধিকার কারণে। পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কেউ যদি মনে করেন আগত শিশুকে লালন পালন করা তার পক্ষে হয়তো সম্ভব হবে না এবং সেই ভয়ে ভ্রূণকে মেরে ফেলেন, তাহলে সেটি মহাপাপ বলে বিবেচিত হবে। সূরা ইসরার ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রের ভয়ে হত্যা করো না, আমরা তোমাকে এবং তোমার সন্তানকে দেখে শুনে রাখি, তাই তাদের হত্যা করা সত্যিকার অর্থেই একটি মহাপাপ।
ইসলাম ধর্ম স্পষ্টভাবে বলছে, ভ্রূণের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পর সেটাকে ধ্বংস করা হারাম। আহলে বাইতের ইমামরাও বিভিন্ন সময় ইচ্ছাকৃত গর্ভপাতকে হত্যা হিসেবে ঘোষণা করেছেন। আসলে প্রতিটি মানুষের সবচেয়ে মৌলিক অধিকার হচ্ছে বেঁচে থাকার অধিকার। আন্তর্জাতিক মানবাধিকার সনদেও এ অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। ইসলাম ধর্ম যেখানে ভ্রূণের কোনো ধরনের ক্ষতি সাধনের অনুমতি দেয়নি, সেখানে জন্মের পর শিশু নির্যাতন বা হত্যাকে প্রশ্রয় দেওয়ার তো প্রশ্নই আসে না। সর্বোপরি জন্মের আগে হোক আর পরে হোক, শিশুর গুরুত্ব অপরিসীম। শিশু অধিকার রক্ষার দায়িত্ব প্রতিটি মানুষের মনে রাখতে হবে। আমরা বড়রাও একসময় শিশু ছিলাম।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এসব বিষয়ে আরও আলোচনার চেষ্টা করব, সে আসরেও আপনাদের সঙ্গ পাব। এ প্রত্যাশায় আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i եւ AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո ցանկակին բարեկամներ։ Ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։